রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনব, আজও আমরা হামদে বাড়ি তালা শুনব, আজও আমরা কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে শুনব। তো আসুন আমরা নিয়ত করে নেই, আলোচনা থেকে যা শুনব তা স্মরণ রাখব, তার উপর আমল করব, তা অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর যখন কথা আসে যে অন্যের নিকট পৌঁছে দেওয়ার, তখন আমরা এটা করতেই পারি, অনেকে উপকৃত হতে পারে, তার জীবন পরিবর্তন হতে পারে, তার সংস্পর্শ, তার আমল, তার আখলাক, এগুলো পরিবর্তন হতে পারে। তো আমরা এটা নিয়ত করতেই পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। এই অনুষ্ঠানের প্যাটার্ন সম্পর্কে আমরা সকলে অবগত আছি। প্রথমে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি, হামদে বাড়ি তাআলা শুনি, এরপর আমরা আলোচনা শুনে থাকি। তো ধারাবাহিকভাবে এই যে বিষয়গুলো রয়েছে, সেগমেন্টগুলো রয়েছে, আমরা এর মধ্যে প্রবেশ করব। তবে আসুন এর পূর্বে আমরা একটি দুরুদ ও সালামের ফজিলত শুনে নিই। প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লামা আলাইয়া আশরান ফাকাআন্নামা আ'তাকা রাকবাতান, যে ব্যক্তি আমার উপর দশ বার সালাম পাঠ করবে, সে যেন একজন গোলাম আজাদ করলো, গোলাম মুক্ত করে দিল। সুবহানাল্লাহ। গোলাম আজাদ করা, মানুষকে মুক্ত করা, মানুষকে স্বাধীন করা, এটা হচ্ছে সেই আমল যা কোরআনে পাকের মধ্যে বর্ণিত হয়েছে। বিভিন্ন কাফফারা যে বিধান রয়েছে, সেক্ষেত্রে এটাকে নিয়ে আসা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মহৎ কাজ করেছেন, যেই কাজের বদৌলতে কোরআনে পাকের আয়াতও নাজিল হয়েছে, তো সেই কাজটি করার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে যদি আমরা দশবার প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পাঠ করি। তো আসুন অনুষ্ঠানের বরকতে আমরা একবার দুরুদ সালাম পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ চমৎকার একটি বিষয় নিয়েছি, যে বিষয়টি এই মুহূর্তে আমাদের জন্য জানা অপরিহার্য, যে বিষয়ের প্রতি হয়তো আমাদের অনেকেরই খেয়াল নেই। আমাদের চারপাশে, আমাদের সমাজে, আমাদের দেশে অসংখ্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এই বিষয়ের প্রতি আমাদের তাওয়াজ্জু, আমাদের দৃষ্টি না থাকায় এর শুরু কোত্থেকে হচ্ছে সে বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব। এর পিছনে কারণ কি রয়েছে, রিজন কি রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করার জন্য ইতিমধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের রাকিব আত্তারি মাদানী ভাই, এবং এই পাশে রয়েছেন রবিউল আত্তারি মাদানী ভাই। তাদের থেকে ইনশাল্লাহ এ ব্যাপারে কোরআন ও হাদিসের আলোকে কিছু বিষয় আমরা শুনব। তবে আসুন সেই বিষয়টি কি রয়েছে সেটিও জানব, এর পূর্বে আমরা কোরআনে পাকের তিলাওয়াত শুনে নিই। যে আমাদেরকে কোরআনে পাকের তিলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া হাসরাতান আলাল ইবাদ ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون صدق الله العظيم
মাশাআল্লাহ খুবই দীর্ঘ তেলাওয়াত আমরা শুনলাম সূরা ইয়াসিনের বেশ কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেই সকল মুজিজা দিয়েছেন কোরআনে পাক হচ্ছে তন্মধ্যে অন্যতম একটি মুজিজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে কোরআন দিয়েছেন এর মধ্যে দলিল তো রয়েছে এর যে গঠন রয়েছে এর মধ্যে যে তথ্য রয়েছে সেগুলো মানুষকে নত করার মতো আজিজ করে দেওয়ার মতো এখনও মানুষ এই কোরআন থেকে নিত্য নতুন জিনিস আবিষ্কার করছে যার ঘরের মধ্যে এই কোরআন রয়েছে কোরআনের অর্থ বুঝতে পারে যে তার জন্য এটা যে কত বড় নিয়ামত অর্থাৎ যুগ যুগ ধরে বিভিন্ন জিনিস আবিষ্কার হচ্ছে সে আবিষ্কারের কখনো শেষ হবে না কোরআনে পাকের ব্যাপারেও বলা হচ্ছে যে কোরআনে পাক এমন এক গ্রন্থ যে সেই 1400 বছর থেকে শুরু করে এখনো পর্যন্ত মানুষ সেখান থেকে বিভিন্ন জিনিস খুঁজে বের করছে তো করছে এবং কিয়ামত পর্যন্ত বের করতেই থাকবে এর থেকে আমরা মেরাজের ঘটনা শুনেছি সেখানে কত বিষয় রয়েছে এখন বিজ্ঞানীরা সেগুলো নিয়ে গবেষণা করছে এগুলো কীভাবে ঘটেছে কীভাবে সংঘটিত হয়েছে আমরা কোরআনে পাকে উজাইর আলাইহিসসালামের 100 বছর ঘুমিয়ে থাকার বিষয় শুনেছি আমরা আসহাবে কাহাফের 300 বছর এর অধিক ঘুমিয়ে থাকার বিষয়গুলো শুনেছি এখন বিজ্ঞান এগুলো নিয়ে কাজ করছে যে এটা কিভাবে হয়েছে তো কোরআনে পাক এমন অসংখ্য তথ্য দ্বারা পরিপূর্ণ যেগুলো আপনার আমার চিন্তার মধ্যেও নেই যদি আমরা এটা পড়তে পারি অধ্যয়ন করতে পারি গবেষণা করতে পারি তাহলে আমরাও এর থেকে অনেক বিষয় বের করতে পারবো যে আমাকে আমার দেশকে আমার জাতিকে মুসলিম উম্মাকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে সুতরাং আমাদের সকলের উচিত হচ্ছে কোরআনে পাককে আরও বেশি আঁকড়ে ধরা কোরআনে পাককে অধ্যয়ন করা এবং এটা নিয়ে গবেষণা করার তাফসির যে রয়েছে এগুলো অধ্যয়ন করা আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আজ যে বিষয়টি আমরা নিয়েছি খুবই চমৎকার একটি বিষয় রয়েছে আমরা প্রায়ই মাদানী চ্যানেলে এই বিষয়ে আলোচনা শুনে থাকি আজও ইনশাল্লাহ শুনব সে বিষয়টি হচ্ছে কুসংস্পর্শের ক্ষতি কি রয়েছে এই বিষয় সম্পর্কে আলোচনা আমরা শুনব তবে আসুন আমরা এই মুহূর্তে একটি হামদে বাড়িতে আলা শুনে আসি এরপর ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই বিষয়ে আলোচনা করার ইনশাল্লাহ চেষ্টা করব, যে আমাদেরকে একটি হামদে বাড়ি তাআলা শুনিয়ে দিন।
হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে, নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে, প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে, নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে, আদেশ দিলেন মোস্তফা দয়া করলেন তার খোদা, পাথর করল জিক্রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রিয় বিলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী, দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি, প্রিয় বিলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী, দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি, সইতেন তিনি কষ্ট কত, রাখতেন বুকে পাথর কত, পড়তেন তবু এই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা বাগানো কলমা শোনায়, পক্ষীও কলমা শোনায়, পৃথিবীর সকল মখলুক খোদারি জিকির শোনায়, বাগানো কলমা শোনায়, পক্ষীও কলমা শোনায়, পৃথিবীর সকল মখলুক খোদারি জিকির শোনায়, বলে সকল জিন বশর, বলে বৃক্ষ বলে পাথর, বলে বৃক্ষের সব পাতা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান, গোসে আজম হোক না তিনি হোক না আহমদ রাজা খান, আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান, গোসে আজম হোক না তিনি হোক না আহমদ রাজা খান, মনে পড়ে কিসে কথা, 90 লক্ষ কে খাজা, পড়ালেন মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা
মাশাল্লাহ। আমরা আমাদের সকলের পছন্দনীয় নাতখা ইমরান আত্তারি মাদানি, তার কাছ থেকে আমাদের বাড়ি তাআলা আমরা শুনলাম, খুবই চমৎকার, এবং সকলের মুখে মুখে আমাদের বাড়ি তাআলা চলতেই থাকে, অনেকেই পারে এটা। যখনই কেউ একাকে থাকে তো বলতে থাকে হাসবি রব্বি জাল্লাল্লাহ, আর বলতেও থাকা উচিত যে আমাদের রবই আমাদের জন্য যথেষ্ট। আজ যে বিষয়টি নিয়েছি, কুসংস্পর্শে যে ক্ষতি, খারাপ সংস্পর্শের ক্ষতি, এর ভয়াবহতা কেমনটা রয়েছে, সমাজে কী প্রভাব পড়ে, ঘর থেকে ঘর, রাষ্ট্র থেকে রাষ্ট্র, এমনকি পুরো পৃথিবীতেও এর অনেক ক্ষেত্রে প্রভাব দেখা যায়। যে খারাপ সংস্পর্শ যখন কয়েকজন শুরু হয়, সাধারণ মানুষদের মধ্যে যখন একটা বন্ডিং তৈরি হয়, তারা খারাপ, তো একটা সমাজকে তারা নষ্ট করে দিতে পারে। কয়েকটা সমাজের যদি বড় বড় কয়েকজন যদি এর মধ্যে জড়িত হয়, তাহলে একটা জেলা, তো এরকমভাবে রাষ্ট্র, রাষ্ট্র থেকে পুরো পৃথিবী পাওয়ার ক্ষমতার উপর ডিপেন্ড করে যে কারা এই সংস্পর্শের সাথে জড়িত। তো ওই অনুযায়ী, ওই পরিধি অনুযায়ী তার একটা প্রভাব আমরা দেখতে পাই। তো খারাপ সংস্পর্শ যে রয়েছে, কুসংস্পর্শ, খারাপ সংস্পর্শের যে ক্ষতি রয়েছে, কিভাবে হয় খারাপ সংস্পর্শ ব্যাপারে কুরআন ও হাদিসে কি এসেছে, আর ভয়াবহতা কি রয়েছে, এর ব্যাপারে যদি কিছু বলতেন।
আলোচনার টপিক হচ্ছে খারাপ সংস্পর্শের ক্ষতি। আল্লামা রুম রহমতুল্লাহ তাআলা আলাইহ উনি খুব সুন্দর একটি ঘটনা বয়ান করেন, যে সেটার মাধ্যমে আসলে খারাপ সংস্পর্শের যে ক্ষতি সেটা তিনি সেখানে ব্যাখ্যা করেন আর কি। ঘটনাটা এরকম ছিল যে এক ইঁদুর এবং হচ্ছে এক ব্যাঙের বন্ধুত্বের গল্প। তো একবার এক নদীর কিনারার মধ্যে এক ব্যাঙের সাথে এক ইঁদুরের বন্ধুত্ব হয়ে যায়। তাদের বন্ধুত্ব খুবই গভীর হয়। তো এক পর্যায়ে ইঁদুর ব্যাঙকে বলে যে তুমি তো পানির নিচে থাকো, তোমার সাথে তো আমার যোগাযোগের তেমন কোনো মাধ্যম নেই, কী করা যায় সেক্ষেত্রে, যদি আমাদের কথা বলার ইচ্ছা করে বা তোমার যদি আমার প্রয়োজন পড়ে, তখন আমি কীভাবে বুঝবো যে তুমি আমাকে ডাকছো। তো সে একটা প্রস্তাব দেয় ইঁদুর, যে একটা রশি আমার পায়েও বেঁধে রাখি, তোমার পায়েও বেঁধে রাখি, তো যখন প্রয়োজন পড়বে আমি, তুমি টান দিলে আমি বুঝতে পারবো। তো যেমন বাবা তেমন কাজ, এরা দুইজন দুইজনের পায়ে একটা করে রশি বেঁধে নেয়, একটা রশি এক প্রান্ত তার পায়ে আর এক প্রান্ত তার পায়ে। তো একদিন হলো কি, যে একটা কাক আকাশ দিয়ে উঠছিল, তো উড়ে যাওয়ার সময় সে যে ইঁদুর আছে ইঁদুরকে টেনে নিয়ে চলে যায় আকাশের দিকে। এখন রশি সেই ব্যাঙের পায়ের বাধার কারণে সেও ওই রশির সাথে ঝুলে ঝুলে উপরে চলে যায়, উঠতে চায়। তো সে ভাবতেছিল যে আমি এই ইঁদুরের সংস্পর্শে এসে তার কথা শুনে আজকে আমি বিপদের মধ্যে পড়ে গেলাম। তো আসলে এখান থেকে তিনি একটা হয়তো কাল্পনিক বা একটা এই ধরনের ঘটনা আমাদেরকে বোঝানোর জন্য তিনি ব্যাখ্যা করেছেন বিষয়টা। তো এখানে কিন্তু এই পুরো ঘটনা থেকে আমরা আসলে বুঝতে পারি যে খারাপ সংস্পর্শ যেটা, এটা আসলে কেমন হয়। এটা একটা লুপ, এটা একটা সার্কেল তৈরি করে, যে মানুষ আসলে যত সমাজে বাস করে, স্বাভাবিকভাবে মানুষ মারা সামাজিক যে বিষয়গুলো আছে এগুলো দ্বারা প্রভাবিত হয়। মানুষের আসলে নেচারটাই এরকম যে সমাজের বিভিন্ন বিষয় দ্বারা সে প্রভাবিত হতে থাকবে। সে কারো কাছ থেকে এটা শিখবে, চিন্তাভাবনাটা নিবে, কারো কাছ থেকে সে কথাবার্তাটা হয়তো নিবে। যেমন একটা শিশু জন্মের পরে আশেপাশের পরিবেশ দেখে কিন্তু কথাবার্তাটা শিখে, যে সে কীভাবে কথাবার্তা বলবে, কীভাবে চলাফেরা করবে। তো মানুষ স্বাভাবিকভাবে জন্মগতভাবেই আশেপাশের পরিবেশ দ্বারা সে প্রভাবিত হতে থাকে, এটা তার নেচারের মধ্যেই আসে। তো এখন আমরা যেটা শুনলাম যে খারাপ সংস্পর্শ যেটা মানুষকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে, প্রভাবিত করে, তো যেটা আমরা ঘটনা দ্বারা একটু বুঝতে পারছি, তো এই জন্য মানুষকে আসলে এই বিষয়টা বুঝতে হবে যে যাদের সাথে আমি চলছি, আমি যদি আমার পাঁচজন বন্ধুকে নির্বাচন করি, নির্বাচন করে যদি আমি এটা চিন্তা করি যে এই পাঁচজনের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, কি কি দিনদারিতা আছে, এইগুলো যদি গড় করা হয় এবং 10 বছর পরে ওই গড়টাই যদি আমার চরিত্র হয় যে তাদের মধ্যে কি আছে, তাহলে কি আমি নিরাপদ থাকবো কিনা। তো সেটা যদি মনে করে যে আমি নিরাপদ থাকবো, তাহলে বুঝতে হবে সে অবশ্যই ভালো সঙ্গীর সন্ধান পেয়েছে। আর যদি মনে করে যে না আমি অনেক অনিরাপদ থাকবো, তাহলে বুঝতে হবে সে ক্ষতিগ্রস্ত এবং ক্ষতির মধ্যে আছে। তো আসলে এটার কারণ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতিটা মানুষ তার বন্ধুর দিনের উপরে থাকে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে সহজেই মানুষ তার সঙ্গীর সাথে, মানে সঙ্গী বিভিন্ন বৈশিষ্ট্য দ্বারা, সঙ্গী বিভিন্ন বিষয় দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এবং আমাদের সমাজের মধ্যে যদি আমরা দেখি যে এই যে খারাপ সঙ্গ বা খারাপ বন্ধুর যে প্রভাব, এটা নানাভাবে দেখা যায়। মানুষের যেই চিন্তাভাবনা, বিশেষ করে চিন্তাভাবনার মধ্যে আমরা দেখি যে এটা বেশি প্রভাব ফেলে আর কি। মানুষের চিন্তাভাবনার মধ্যে সে একটা সাধারণ বিষয় নিয়ে কী ধরনের চিন্তাভাবনা করছে, যে সমাজের মধ্যে বড় বড় যেই আপনি বলছিলেন যে বড় বড় যে অ্যাক্সিডেন্টগুলো হয়, বড় বড় যেই আমরা দুর্ঘটনাগুলো দেখি, সেটা যে কোনো ধরনের দুর্ঘটনা, গাড়ির দুর্ঘটনা না, অন্যান্য যে বিভিন্ন আমরা দুর্ঘটনাগুলো দেখি যেগুলো মানুষকে অবাক করে ফেলে, এগুলোর পিছনে কিন্তু একটা খারাপ সঙ্গে কাজ করে। যে অনেক সময় দেখবেন যে গ্রামের একটা সহজ সরল ছেলে, সে শহরে এসছে পড়ালেখার জন্য, পড়ালেখার জন্য এসেছে, সে নানা ধরনের মাদক বলি আর অন্যান্য যেই সামাজিক ব্যাধিগুলো আছে সেগুলোর ব্যাপারে সে মোটামুটি অজ্ঞ থাকতো, কিন্তু যখনই খারাপ সংস্পর্শে যায় দেখা যায় যে সে আস্তে আস্তে এগুলোর সাথে জড়িত হয়ে যায়। এরপরে যে উদ্দেশ্য নিয়ে সে এসেছিল মা বাবার ইচ্ছা পূরণ করার জন্য, মা বাবার ভবিষ্যৎ বা মা বাবার যে স্বপ্ন সেটা পূরণ করার জন্য, সেটা থেকে সে বিচ্যুত হয়ে যায় এবং এরপরে দেখা যায় যে বিভিন্ন অসামাজিক যে কার্যকলাপগুলো আছে এগুলোর মধ্যে জড়িয়ে পড়ে যায়। এবং আমরা এমনও নিউজ দেখি যে এগুলোর কারণে কাউকে খুন করছে, হয়তো সে চিন্তার পথে নামছে। বা আমরা যদি দেখি যে আমাদের সমাজের মধ্যে যেই শহরগুলির মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে কিশোর গ্যাং যে তৈরি হচ্ছে, এগুলোর কিন্তু একটা বড় প্রভাব হচ্ছে আপনার এই যে বন্ধুত্ব, খারাপ সংস্পর্শ, খারাপ লোকদের সংস্পর্শে এসে মানুষ এগুলোর সাথে জড়িত হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু মানে আমরা খারাপ সংস্পর্শের ক্ষতি হিসেবে দেখতে পারি, এগুলো ব্যাপক আকারে আমাদের সমাজের মধ্যে একটা ক্ষতি সৃষ্টি করতেছে।
খুবই চমৎকার আপনি বলেছেন। এবং যদি বলি যে আমরা অনেক সময় জরিপ আমরা দেখে থাকি যে জরিপ করা হচ্ছে যে এরকম 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 এরকম,
জি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন এখন তো সেগুলো প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ধাপে ধাপে সেগুলো আমরা এক একটা যখন একটা হাদিস নিয়ে দেখে যে আসলে এটা কিভাবে ফিট হচ্ছে যখন ব্যক্তিরা ফিট করে তো দেখা যায় আসলে সব জায়গায় ওটা এরকম এরকম ভাবে ফিট হচ্ছে। উলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসের কথা বললে যে আল মারু আলা দীন খালিলিহি, যে প্রত্যেকটা ব্যক্তি তার বন্ধুর দিনের উপর, তার বৈশিষ্ট্যের উপর সে চলে। তো এরপর আমাদেরকে সতর্ক করেছেন ফালিয়ানদুর আহাদুকুম মাই খালিল, যে তোমাদের প্রত্যেকেরই দেখা উচিত তোমরা কাকে বন্ধু বানাচ্ছো। আর যে বিষয়টা আপনি বললেন যে আসলে আমাদের গড় বের করা উচিত, পাঁচজন বন্ধু আছে, পাঁচজন বন্ধু যদি পাঁচটা করে বৈশিষ্ট্য থাকে ধরো ২৫টা, এখন পাঁচটা জন্য তো ২৫টা নয়, আমি যদি একটা একটা করে নেই তাহলে সেই পাঁচটা আমার মধ্যে এলো, এখন এই পাঁচটা আসার পর কি আমি আসলে নিরাপদ? আপনি আরেকটা কথা বলেছেন যে ওই যে যে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহির যে উদাহরণ দিলেন ব্যাং এবং ইঁদুরের, এটাও কিন্তু অনেক ক্ষেত্রে বাস্তব হয় যে আসলে কেমন ক্ষতি হয়ে যায় অসৎ বন্ধু যারা আছে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে অসৎ ব্যক্তি যারা আছে তাদের সাথে বন্ধুত্ব করিও না, খারাপ যে আছে তার সাথে বন্ধুত্ব করিও না, কারণ তুমি তার বন্ধু হিসাবে পরিচিত লাভ করবে।
হ্যাঁ,
কত বড় একটা বিষয় যে তার সাথে বন্ধুত্বই করা যাবে না, যে তার বন্ধু হিসাবে তুমি পরিচিত লাভ করবে। এর ক্ষতিটা কি রয়েছে, আমি একজন ব্যক্তি সম্পর্কে জানি, তার এলাকার যেহেতু এলাকায় বসবাস করে বন্ধু বান্ধব থাকে স্বাভাবিক, তো থাকার পর বন্ধু বান্ধবরা তার এমন একটা ঘটনা ঘটায় যেটা অনেক বড় একটা ঘটনা ছিল, সেটা আদালত পর্যন্ত চলে যায়, মামলা মোকদ্দমা পর্যন্ত চলে যায়, তাদের সাথে তার শুধুমাত্র বন্ধুত্ব থাকার কারণে সেও মামলার মধ্যে পড়ে, মোকদ্দমার মধ্যে পড়ে। আর এই মোকদ্দমার মধ্যে মামলার মধ্যে পড়ার কারণে তার যত সঞ্চয় ছিল, তার বলতে তার মা বাবার যত সঞ্চয় ছিল সব কিছু তার পিছনে ঢালতে হয়েছিল শুধু এর থেকে বের করার জন্য। তো সে না ওদের সাথে ছিল, সে থাকতো অন্য জায়গায়, বাড়িতে যাওয়ার পর তাদের সাথে শুধু ওঠা বসা করতো, এর কারণে তার সব কিছু শেষ। তো এমনটা অনেক ক্ষেত্রে হয় যে আসলে আমাদের
মানে চিন্তা ভাবনা থাকে, যে আমি একটা মানে ঘটনার ব্যাপারে শুনছিলাম যে মানে সন্তানদের একটা মানুষের একটা চিন্তা ভাবনা থাকে, আচ্ছা ঠিক আছে তাদের সাথে তুমি মিশতেছি চলাফেরা করছি কিন্তু তাদের মতো তো হচ্ছি না, মানে এটা চিন্তা ভাবনা থাকে। তো একজন পিতা তার সন্তানকে এটা বোঝানোর জন্য যে তুমি যে তাদের সাথে চলছো এই এটার কারণে তারা তোমার উপর প্রভাব পড়বে, তুমি তাদের মতো হওয়ার চেষ্টা করো বা না হও বা ঠিক আছে, তো এটা বোঝানোর জন্য তিনি একটা অনেক সুন্দর একটা মানে পন্থা অবলম্বন করেন, যে বলেন যে আমরা যে বিরিয়ানির মধ্যে যে আলু বোখারা ব্যবহার করে আর কি, এটা এক ধরনের খাবার আর কি, তো তিনি কি করলেন যে কিছু আলু বোখারা রেখে দিলেন, সাথে একটা নষ্ট আলু বোখারাও রেখে দিছে। তো সন্তান বলল যে বাবা এটা আলাদা রাখো, না রাখলে তো এটা সবগুলো নষ্ট হয়ে যাবে এটার কারণে। তো বললো না সমস্যা নাই এটা থাক। তো পরে দুই দিন পরে ছেলের সামনে যখন পুরো প্যাকেটটা খোলে তো দেখে যে সবগুলো নষ্ট হয়ে গেছে, তো তিনি তখন বুঝালেন যে তুমি চাও বা না চাও তাদের সাথে চলাফেরার কারণে, তাদের সঙ্গে থাকার কারণে তাদের বৈশিষ্ট্যগুলো অটোমেটিকলি চলে আসবে।
অনেক বড় এক্সাম্পল ছিল এটা, বাস্তব উদাহরণ ছিল, যে এদিকে আমাদের সাথে রাকিব ভাইও আছেন। এই যে খারাপ সংস্পর্শ বলতে আসলে কি বোঝায় এবং এটা তো আমরা দেখছি বাস্তব উদাহরণ, হয়তো অনেক ক্ষেত্রে আমরা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু আমাদের চারপাশে যা ঘটছে বা অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো, এর পিছনে অনেক বড় একটা কারণ হচ্ছে এই খারাপ সংস্পর্শ। এবং ভালো ভালো মানুষ এখন অনিরাপদ মানে মনে করে রাস্তায় বের হলে যে আসলে আমি যাব, আমার সাথে কি ঘটতে পারে। এখন এই যে মনে করাটা কেন হচ্ছে, এই যে পরিবেশটা তৈরি হলো, তো এর পিছনে কারণটা কি রয়েছে? অনেকগুলো কারণ থাকতে পারে, এর মধ্যে কুসংস্পর্শের কি প্রভাব রয়েছে এই ব্যাপারে যদি কিছু বলতে।
বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় সংস্পর্শ, যে খারাপ সংস্পর্শের কী কী ক্ষতির দিকগুলো আছে এবং ভালো সংস্পর্শ যদি আমরা অবলম্বন করি এর কী কী ফজিলত, কী কী সুসংবাদ আমরা হাদিস মোবারকায় কুরআনুল কারীমের মধ্যেও আমরা দেখতে পাই। সংস্পর্শ, খারাপ সংস্পর্শ এটি এমন একটি বিষাক্ত ফাঁদ, এমন একটি বিষাক্ত জিনিস যেটি একজন একজন মানুষের ইমান পর্যন্ত, ইমানদারকে ইমান হারা পর্যন্ত করে দেয়। খারাপ সংস্পর্শে থাকলে এক সময় ভালোটাও খারাপ হয়ে যায়। স্বভাবগতভাবে একজন মানুষ সে প্রভাবশালী হয়ে থাকে, অর্থাৎ সে যেমনিভাবে অন্যকে প্রভাবিত করতে পারে, ঠিক সেও কোনো পরিবেশ থেকে, কোনো সঙ্গ থেকে সে নিজেও প্রভাবিত হয়ে পারে। একটি গ্লাসের মধ্যে যদি ভালো পানিতে এক ফোঁটা বিষ মিশিয়ে দেওয়া হয়, তাহলে মুহূর্তের মধ্যেই সেই গ্লাসের পানিটি প্রাণঘাতী হয়ে ওঠে। ঠিক তেমনিভাবে যদি একজন ভালো চরিত্র এবং নৈতিক চরিত্রবান মানুষের জীবনে যদি খারাপ বন্ধু বা কুসঙ্গীর আগমন ঘটে, তাহলে সেও ধীরে ধীরে তার মধ্যে যে ভালো কোয়ালিটিগুলো থাকে, ভালো গুণগুলো থাকে, সেগুলো আস্তে 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 সে হারাতে শুরু করে। আমাদের সমাজে একটি প্রচলিত এবং বাস্তবসম্মত একটি কথা আছে যে সঙ্গ দুষে লোহা বাসে। তো এই এর বাস্তবতা শুধু কোনো কথার কথা বা কোনো প্রবাদ বাক্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের জীবনে একটি নির্মম সত্য যে খারাপ সংস্পর্শে যদি থাকে, আমরা আমাদের মেন্টালিটি বা আমরা সবাই জানি ওই বিষয়টি যে ভালোর কাছে থাকলে একজন মানুষ ভালো হয়ে যায়, খারাপের সঙ্গে থাকলে একজন মানুষ খারাপ হয়ে যায়। আসলে খারাপ সংস্পর্শ এমন একটি সাইলেন্ট কিলার যেটি একজন মানুষকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায়, যে সে প্রথমে তার অন্তর থেকে আল্লাহ পাকের ভয়কে দূর করে দিবে, একসময় যে পাপ যে অপরাধ তার অন্তরে কাঁপন ধরত সেটি আর হবে না, কারণ খারাপ সংস্পর্শে থাকতে থাকতে তার অন্তর পাথরের মতো হয়ে যায়। আসলে যেটা আমি বলছিলাম যে খারাপ সংস্পর্শ এমন একটি বিষাক্ত পথ যেটি একজন ইমানদারকে ইমান হারা পর্যন্ত করে ফেলে, যেটি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই আয়াতটি একটি ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছিল যে কিয়ামতের দিন যারা জালিমরা আছে, এখানে জালিমদের উদ্দেশ্য হচ্ছে যারা কাফিররা, যে কাফিররা তাদের কিয়ামতের দিন তাদের হাত কামড়াতে কামড়াতে বলবে, হে আফসুস, আমি যদি রসুলের সাথে সৎ পথ অবলম্বন করে নিতাম। এই আয়াতটি একটি ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছিল যে মক্কার এক ব্যক্তি, তার নাম ছিল উকবা ইবনে আবি মুঈদ। তো দেখেন যে সংস্পর্শ কিভাবে প্রভাব ফেলে। তার নাম ছিল উকবা ইবনে আবি মুঈদ। সে একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কথা শুনে প্রভাবিত হয়ে পড়ে এবং সে মুসলমান হয়, সে ইমান এনেছিল। যখন তার এই ইমান আনার খবর, ইমান আনার নিউজটি তার একজন পরম ঘনিষ্ঠ বন্ধু ছিল, তার নাম ছিল উবাই বিন খালফ, উবাই বিন খালফ তার ঘনিষ্ঠ বন্ধু ছিল। তো যখন তার বন্ধুর কাছে এই নিউজটি গেল যে আমার বন্ধু উকবা ইবনে আবি মুঈদ সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন সে চিন্তা করতে লাগলো কিভাবে আসলে ফিরিয়ে আনা যায়। তো সে মারাত্মক চাপ দিতে লাগলো তার বন্ধুকে এবং বলতে লাগলো, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের উপর থাকো, তাহলে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ, তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নেই। এমনভাবে সে বিভিন্ন ফাঁদ তৈরি করতে লাগলো, বিভিন্ন ট্র্যাপ সে তৈরি করতে লাগলো, সে কীভাবে আমার সেই বন্ধুকে ইমান হারা করা যায়। তো দেখেন উকবা ইবনে আবি মুঈদ তার সেই খারাপ বন্ধুর প্ররোচনায় পড়ে, কুসঙ্গীর প্ররোচনায় পড়ে, তার মারাত্মক চাপে পড়ে সে ইমানহারা হয়ে যায়, সে ইমানদার থেকে ইমানহারা করে ফেলে, মুরতাদ হয়ে যায়। আর তখনই আল্লাপাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে এই উকবা কিয়ামতের দিন অনুসূচনা করবে, আফসুস করবে, হে আফসুস আমি যদি রসূলের সৎপথ অবলম্বন করে নিতাম। এই আয়াতের পরের আয়াত হচ্ছে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হে আফসুস আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করে নিতাম। তাহলে দেখেন এই বন্ধু তার উকবা ইবনে আবি মুঈদ যে মুসলমান হয়েছে, ইমান এনেছে, তার খারাপ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু যে ছিল উবাই বিন খালফ, তার এই খারাপ বন্ধু প্ররোচনায় পড়ে সে ইসলাম ধর্ম ইমান হারা পর্যন্ত হয়ে গেছে। তো আমাদের জীবনেও যদি এমন কোনো বন্ধু থাকে, এমন কোনো সঙ্গী থাকে, এমন কোনো পার্টনার থাকে যে আমাকে নামাজ থেকে দূরে রাখে, যে আমাকে দিন থেকে দূরে রাখে, তো এই বন্ধু আমাকেও আমার জন্য কিয়ামতের দিন ধ্বংসের কারণ হবে। এর পরে একটা আয়াত আসছে যে সে আল্লাহ পাক বলতে লাগলেন যে লাকাদ আদল্লানি আনি যিকরি বাদা ইযা আনি, যে সে তো আমার কাছে নসিহত আসার পর অর্থাৎ কুরআন এবং ইমান আনার পর আমাকে বিভ্রান্ত করেছিল। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাদুলা, আর শয়তান মানুষের বিপদের সময় সহায়হীন ফেলে চলে যায়। তো এ থেকেও বোঝা যায় যে একজন ভালো বন্ধু কতটা জরুরি আমাদের জীবনের মধ্যে, আর খারাপ বন্ধু কতটা ভয়াবহ হতে পারে। আসলে অসৎ বন্ধু এবং খারাপ বন্ধু থেকে বেঁচে থাকা খুবই জরুরি, এবং হাদিসে পাকের মধ্যেও আমাদেরকে অনেক তাগিদ দেওয়া হয়েছে যে খারাপ বন্ধু থেকে বেঁচে থাকা। যেমনটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খারাপ সঙ্গী থেকে বেঁচে থাকো, কারণ হচ্ছে তুমিও তাদের সাথে পরিচিত হবে। অর্থাৎ যে ধরনের মানুষের সাথে যার চলাফেরা থাকে, তার উঠা বসা থাকে, তাকেও এদের মধ্যে গণ্যিত করা হয়, অন্তর্ভুক্ত করা হয়। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি খুবই সুন্দর বলেছেন, তিনি তিনটি গোল্ডেন নসিহত করেছেন, তিন ধরনের মানুষকে আমরা অ্যাভয়েড করবো, আমরা তিন ধরনের মানুষকে কখনো আমাদের জীবনের মধ্যে রাখবো না, বা কখনো তাদেরকে সঙ্গী বানাবো না, কখনো তাকে বন্ধু বানাবো না। এক নম্বর হচ্ছে পাপী এবং ফাসিক ব্যক্তি, তাদেরকে আমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবো না, কারণ ফাসিক এবং যারা পাপী হয় তারা খারাপ কাজগুলোকে তোমার সামনে এমনভাবে উপস্থাপন করবে যে তুমিও তাদের কাছে আকর্ষণীয় হয়ে পড়বে, তুমি মনে করবে সে জিনিসটি ভালোই বলছে, মানে এমনভাবে উপস্থাপন করবে যে ভালো খারাপ জিনিসটিও ভালোভাবে উপস্থাপন করবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে নির্বুদ্ধ এবং মূর্খ ব্যক্তি, তোমরা তাকে বন্ধু বানায়ও না, বন্ধু হিসেবে গ্রহণ করো না, কারণ হচ্ছে সে তোমার উপকার করতে চাইলেও জ্ঞানহীনতার কারণে তোমার খারাপ করে বসবে, ভালো করতে চাইলেও খারাপ করে বসবে। তৃতীয় হচ্ছে যে মিথ্যাবাদী ব্যক্তি, তোমরা মিথ্যাবাদী ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, কারণ হচ্ছে সে তোমার কথা অন্যদের কাছে ছড়াবে এবং অন্যের মিথ্যা কথা তোমার কাছে এসে বলবে, তো এভাবেই করে সে সম্পর্ক নষ্ট করে দিবে।
প্রথম যে বিষয়টা বললেন এখানে একটু আমি জাস্ট, খুবই চমৎকার আপনি বললেন যে গোল্ডেন নসিহত, মানে এগুলো সচরাচর মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, বা অভিভাবক যারা আছে, গার্জিয়ান যারা আছে তাদের মধ্যেও এটা প্রভাব বিস্তার করতে পারে, যে প্রথম যেটা বললাম ফাসিক ও পাপী যে আছে তাকে বন্ধু হিসাবে না গ্রহণ করা, তো সে কি করে তার যে মন্দ দিকগুলো আছে এরকম ভাবে উপস্থাপন করে যে মনে হচ্ছে না জানি কে সে দুঃসাহসিক কাজ করে এসেছে, কত চমৎকার এক কাজ সে করে এসেছে, অনেকটা কিন্তু বাস্তবে এরকমটা দেখা যায়। টিনেজার যারা আছে বিশেষত, মাত্র বয়স হচ্ছে, দুনিয়াকে চিনছে বা বাইরে বের হচ্ছে, বন্ধু বান্ধব নতুন তৈরি হয়েছে, এখন তারা বা কোনো একজন আছে তাদের মধ্যে যে হচ্ছে একটু অশৃঙ্খল টাইপের, সে এরকম এরকম কাজগুলো করে আসে বন্ধুদের সামনে উপস্থাপন করে যে আমি তো বীর, আমি তো এই কাজটা করেছি। অনেক সময় দেখা যায় যে সে মাঝেমধ্যে ধূমপান করে এসেছে, বয়স হয়েছে মাত্র 16-17-18 বছর, তো এটা তো কেউ চায় না যে এই মুহূর্তে কোনো একটা ব্যক্তি, সে ছেলে ধূমপান করুক, সে লুকিয়ে ধূমপান করে এসে বন্ধুদের বলে তো আজকে তো আমি কাজটা করে ফেলেছি যে আজকে ধূমপান করে এসেছি। অর্থাৎ বড় হওয়ার জন্য নিজেকে আরো একটি মানে উন্নততর বোঝানোর জন্য সেটা গর্বের সাথে বলে তার অন্য বন্ধুদের, পরবর্তীতে সে অন্যদেরকেও এটা করায় এবং এই খারাপ কাজগুলো আস্তে 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 পুরো সার্কেলের মধ্যে ছড়িয়ে পড়ে। তো এই ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই ধরনের ব্যক্তি যারা আছে, যারা খারাপকে ফাসিক যে আছে, মূলত খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, এটা অনেক ধরনের হতে পারে, জাস্ট একটা উদাহরণ তো হিসাবে এটা বললাম, সে এরকম এরকম ভাবেই কথাগুলোকে আপনার সামনে বলবে, যে মনে হচ্ছে না জানি কি একটা কাজ করেছে, আর তার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বুঝাবে তোমরাও এটা করো, তাহলে তোমরাও বীর হবে, তোমরাও অনেক বড় একটা কিছু হয়ে যাবে, তোমরাও গর্বের সাথে এটা বলতে পারবে। আর আস্তে 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 করে এটা হচ্ছে, এবং যে কিশোর গ্যাং যেটা তৈরি হচ্ছে, এবং বর্তমানে এটা নিয়ে তো অনেক লেখালেখি হচ্ছে, অনেক কথাই বলা হচ্ছে, অনেক বিজ্ঞজনরা বলছে যে এটা কেন হচ্ছে, এখন মানুষ অনিরাপদ বোধ করে রাস্তায় বের হলে। তো এটা কেন হচ্ছে? একটা ছোট ছেলে 15-16 বছরের বয়স, সে একজন বড় বয়সের ব্যক্তিকে থাপ্পড় মেরে বলছে যে আমি একটা কি জানি করে এসেছি, আমি তো বড় হয়ে গেছি, আমি তো এখন এলাকার লিডার হয়ে গেছি। তো তার দেখা দেখি আরেকজন বলছে হ্যাঁ এটা করলে তো অনেক পাওয়ারফুল নিজেকে মনে হয়। তো আস্তে আস্তে একজন থেকে দুইজন, দুইজন থেকে 10 জন, বড় যখন 20 জন হয়ে যায় তখন তাদেরকে আর দমানোর মতো কেউ থাকে না।
জি জি,
মনে হচ্ছে যে পুরো এলাকা তাদের কন্ট্রোলে চলে গিয়েছে। তো এটা এইভাবে তৈরি হচ্ছে, শুধু শুরুতে আমরা তাদেরকে বুঝাতে পারি যে এই কাজটা করছে, তাকে বলতে পারি যে এটা কাজটা করা হচ্ছে এটা ঠিক হচ্ছে না, মানুষকে কষ্ট দেওয়া, মুসলমানকে কষ্ট দেওয়া, মুসলমানের কষ্টের কারণ হওয়া, এটা কীভাবে হতে পারে, আমি মুসলমানের সন্তান এটা আমার দ্বারা কীভাবে হতে পারে, তো এই বিষয়গুলো সেখানে থামানো উচিত। তো এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই সকল ব্যক্তিকে বন্ধুই বানানো উচিত না, যদি একজন সফলকাম ভালো মানুষ আমরা হতে চাই।
জি জি, এই সংস্পর্শের যে জিনিসটি, এটি যেটি বলেন টিনেজার, এটি বড় থেকে ছোটদেরকে প্রভাব বেশি রাখে, কারণ বড়দের মাঝে মোটামুটি একটি ভালো এবং মন্দের মাঝে পার্থক্য তারা করতে পারে,
ম্যাচুরিটি চলে আসে,
হ্যাঁ চলে আসে, কিন্তু ছোটদের মাঝে ভালো মন্দের পার্থক্য তারা বুঝতে পারে না। এজন্য যারা ফ্যামিলির বড়রা আছে, মা বাবারা আছে, তাদেরও ছোটদের বিষয়ে সচেতন একটু ভালো হওয়া উচিত যে আমার সন্তান কোথায় যাচ্ছে। তো ছোটদেরকে ভালো সেটা প্রভাব ফেলে, যেমনটি আমাদের উনিও বললেন যে আলু বুখারা যে একটা উদাহরণ দিচ্ছিলেন যে উনি বাবা তার সন্তানকে প্র্যাকটিক্যালি বুঝিয়েছেন। তো আমরা আমাদের সন্তানদেরকে, যারা ওরা ছোটরা আছে, যদি আমরা একসময় একবার বুঝিয়েছি সে বুঝে নাই, তাকে আমরা এভাবে ছেড়ে দিই না, আমরা তাকে ছেড়ে দিব না, তাকে আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাকে আমরা বোঝাবো যে বাবা তার সন্তানকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছে। তা আজকাল দেখা যায় যে আসলে কিছু অবুঝ লোক এবং যাদের জ্ঞানহীন থাকে, দিনই জ্ঞান থাকে না, তারা আসলে খারাপ সংস্পর্শে প্রভাবটা কেমন রাখে, কেমন তাদের মধ্যে ফেলে। অনেক সময় কিছু অবুঝ লোক তারা পদভ্রষ্ট, যেমনটি তাবিদের যুগে একজন ব্যক্তি ছিল,
আমরা একটু পরে আপনার থেকে বিস্তারিতভাবে আরো শুনবো, যে তাবি বুজুর্গ যারা রয়েছেন বা বিভিন্ন যুগে যুগে তো অনেক উদাহরণ রয়েছেন, তারা তাদের সন্তানদেরকে বিভিন্নভাবে বুঝিয়েছেন, অসংখ্য উদাহরণ রয়েছে। ইনশাল্লাহ আমরা আরো পর্যায়ক্রমে বিষয়গুলো শুনবো। আসুন এই মুহূর্তে আমরা একটি নাতের রসুল আমরা শুনে আসি, যে আমাদেরকে একটি নাতের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিন।
দেখে এসেছে মদিনা
মাশাল্লাহ, আমরা ফয়জুর রহমান ভাইয়ের কণ্ঠে নাতি রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলাম। দেখতে দেখতে আপনাদের কল নেওয়ার সময় হয়ে এসেছে। আপনারা হয়তো অনেকেই অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছেন, এই মুহূর্তে আপনাদের কিছু কল নিব। এরপর ইনশাল্লাহ আবারও আমরা যে বিষয়গুলো আরও কিছু বলার রয়েছে, বুজুগানে দিন তাদের সংস্পর্শ রয়েছে এবং সংস্পর্শ সম্পর্কে আরও কয়েকটি ঘটনা আমরা শুনবো ইনশাল্লাহুল কারীম। যে আমাদেরকে এই মুহূর্তে কল শুনিয়ে দিন।
তাদের অনুষ্ঠানটা খুব ভালো, আমি সবসময় মাথায় চ্যান্ডেল তাছাড়া আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবে।
মাশাল্লাহ, ইসলাম ভাই কল করেছেন এবং অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য দিয়েছেন, আল্লাহ তাআলা বরকত দান করুক এবং আপনার নিকটও আরজ থাকবে এই চ্যানেল যেন আপনার এলাকার প্রতিটি ঘরে চলে সে চেষ্টা আপনা করুন, আপনি করুন। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব যারা রয়েছে, সংস্পর্শের ব্যাপারে আলোচনা হচ্ছে, ভালো সংস্পর্শের এখন খুবই অভাব। যদি মাদানী চ্যানেলও যদি কেউ আমরা বন্ধু হিসাবে বানিয়ে নিই, নিজের সাহচর্য হিসাবে মাদানী চ্যানেলকেও যদি গ্রহণ করি, তাহলে সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং জীবনকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ করিম। তো এই চ্যানেলকে আমরা কি করি, বন্ধুবান্ধব প্রতিবেশী যারা আছে সেখানে বলি যে এরকম একটি চ্যানেল রয়েছে, আপনারা সকলে দেখুন, ইনশাআল্লাহ আশা করা যায় সকলে উপকৃত হবে। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। মাশাআল্লাহ, নেত্রকোনা থেকে কল করেছেন। নেত্রকোনা কোন থানা থেকে কল করেছেন বললে হয়তো চিনতে পারতাম। আশা করি এরপর যখন কল করবেন অবশ্যই আপনার থানার নাম আপনি উল্লেখ করবেন। তো নেত্রকোনা যে আছে পুরো জেলায় আপনিও চেষ্টা করুন, পুরো জেলার মানুষ দেখুক এরকম একটি চ্যানেল রয়েছে যেখানে এরকম আলোচনা হচ্ছে, আপনি উপকৃত হচ্ছেন, আপনার জেলার মানুষও যেন উপকৃত হয় সেটার ব্যাপারে আপনি চিন্তা ভাবনা অবশ্যই করবেন। জি, পরবর্তী কল শুনি।
আমার নাম সজল, আমি আপনাদের চ্যানেল থেকে প্রতিদিন দেখি, অনেক ভালো লাগে, অনেক কিছু শিখতে পারা যায়, আমার পরিচিতি অনেক কিছু শিখছি আপনাদের চ্যানেল থেকে, আমাদের পরিবারে অনেকেই দেখে।
মাশাআল্লাহ, পরিবারের লোকজনও দেখে মাদানী চ্যানেল, তার মানে বোঝা যাচ্ছে মাদানী চ্যানেল পুরো পরিবারই আপনারা দেখেন আর এর দ্বারা উপকৃত হচ্ছেন, শিখার বিষয় আছে এজন্যই দেখছেন। তো আমরা যদি আরো একটু মনোযোগ সহকারে শুনি তাহলে হয়তো আমাদের জীবনে আরো পরিবর্তন আসবে, কিভাবে সন্তানকে মানুষ করতে হয়, সন্তানকে দেখভাল করতে হয়, লালন পালন করতে হয়, এই বিষয়গুলো নিয়ে অনেক সময় কি হয় আলোচনা হয়। তো নিজের জীবন থেকে শুরু করে পরিবার পরিজন সকলের গাইডলাইন সম্পর্কে আমরা জানতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বরকত দান করুক। এই মুহূর্তে আমরা আবার আলোচনার দিকে ফিরে যাব। আমরা শুনছি যে খারাপ সংস্পর্শ রয়েছে, আর ক্ষতি কি রয়েছে, এ ব্যাপারে আমরা ইতিমধ্যে বেশ কিছু উদাহরণ শুনেছি এবং কিছু ঘটনাও আমরা শুনেছি যেখানে এই ব্যাপারে বলা হচ্ছে যে কিভাবে কিভাবে এই বিষয়গুলো ঘটে থাকে। আমরা আরও একবার যাব রবিউল ভাইয়ের কাছে, এরপরে আবারও আমরা রাকিব ভাইয়ের কাছে আসবো। রবিউল ভাই, যে বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে শুনছিলাম যে খারাপ সংস্পর্শ এরকম এরকম ক্ষতি রয়েছে এবং বাবা কিভাবে সন্তানকে বুঝাচ্ছে সে বিষয়টাও শুনলাম, এবং মৌলানা রুমি রহমতুল্লাহ তাআলা তিনি দুটি প্রাণীর মাধ্যমে সেই উদাহরণটা দিয়ে বুঝালেন। আর কি এরকম বিষয় রয়েছে যেগুলো আসলে এইভাবে বোঝানো যায় সন্তান, বা এই বিষয়গুলোর প্রতি আমাদের দৃষ্টি দেওয়া উচিত, বা কোরআন হাদিসে এই বিষয়টাও এসেছে, কি বলবেন?
আসলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিসে মুবারাকা, যা আমাদের এখনো আমাদের জন্য অনেক অনেক বেশি প্রাসঙ্গিক। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর যে সংস্পর্শ, সেটা হচ্ছে আপনার একজন কামারের হাপড়ের মতো এবং হচ্ছে একজন আতর বিক্রেতার মতো। অর্থাৎ যদি আপনি একজন হাপড়ের কাছে যান, হয়তো তার যে আছে, আপনার যে আগুন আছে, সেখান থেকে হয়তো আপনার শরীর বা কাপড় পুড়বে, দুর্গন্ধ পাবেন। কিন্তু যদি আপনি একজন আতর বিক্রেতার কাছে যান, আতর কিনেন বা না কিনেন, অন্তত তার কাছ থেকে সুগরানটা পাবেন। তো এইভাবে কিন্তু আমরা এটাকে জাস্টিফাই করতে পারি যে আপনি যদি খারাপ বন্ধুদের সংস্পর্শে থাকার পরিবর্তে যদি ভালো বন্ধু গ্রহণ করেন, অন্তত তাদের লেভেলে না যেতে পারলেও, তাদের মতো না হতে পারলেও, কমসে কম অন্তত তাদের প্রভাবে কিছু না কিছু খারাপ কাজ থেকে আপনি বিরত থাকতে পারবেন। যেটা আমরা সমাজের মধ্যেও দেখি যে এরকম অনেক ব্যক্তি খারাপ অভ্যাসে জড়িত, কিন্তু যখন ভালো বন্ধুদের সংস্পর্শে গেছে, তাদের সাথে উঠা বসা হয়েছে, তার মধ্যে একটু ইসলামিক মূল্যবোধগুলো আসা শুরু হয়েছে, হয়তো শেষ খাবারের পূর্বে বিসমিল্লা পাঠ করছে, হয়তো পানি সে সুন্নত অনুযায়ী পান করার চেষ্টা করছে, এটাও কিন্তু আমরা দেখি সমাজের মধ্যে যে এভাবেও নিজের মধ্যে একটা পরিবর্তন আনা যায়, এবং এগুলোর কিন্তু সুফল এবং কুফল হিসেবে বিবেচিত। এর পরিপ্রেক্ষিতে যদি আমরা যেটা দেখি যে এরকম ভালো অভ্যাস ছিল তার মধ্যে কখনো গালি দেওয়ার অভ্যাস ছিলই না, কিন্তু খারাপ বন্ধুদের খারাপ মহলে চলাফেরার কারণে কিন্তু কি হয়েছে, তার মধ্যে আপনার হচ্ছে খারাপ দিকগুলো চলে আসছে। আচ্ছা, এখানে আসলে বর্তমান যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, যেটা আব্দুল মুত্তালিব ভাই, বর্তমানে যদি আমরা বন্ধু বলতে শুধুমাত্র আমার পাশে যে বসে আছে তাকেই যদি মনে করি, না, বর্তমানে বন্ধুর যে সংজ্ঞা বা একটা সঙ্গীর যে সংজ্ঞাটা, সেটা আসলে সোশ্যাল মিডিয়ার কল্যাণে পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ আমি যাদের সংস্পর্শে আসতেছি তারাই শুধু আমার বন্ধু না, বরং আমি একটা আমার সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি যে পেজগুলো ফলো করতেছি, আমি যেই ব্যক্তি যেই ইনফ্লুয়েন্সারকে ফলো করছি বা যার কথায় আমি প্রভাবিত হচ্ছি, তারও একটা সঙ্গীর মতো প্রভাব বিস্তার করছে। যে তারা আসলে মানে তাদের কারণে আমার মধ্যে কি নর্মালাইজড হচ্ছে, যে তারা যেভাবে বেপর্দা চলাফেরা করছে, তো ওটার কারণে কি বেপর্দাটা আমার মধ্যে নর্মালাইজ হয়ে চলে আসতেছে কিনা, বা তারা যে একটা সুদকে যদি তারা নর্মালাইজ করে, ওটার কারণে আমার মধ্যে চলে আসতেছে কিনা। তো এই যে একটা ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে যে আমি বিষয়গুলোর সাথে জড়িত, সেগুলো একটা বাস্তবিক বন্ধুর মতোই প্রভাব ফেলতেছে আমার মধ্যে। তো এগুলোর ব্যাপারে সতর্ক থাকা উচিত, বিশেষ করে আমরা যে ভার্সিটি যদি দেখি, ভার্সিটির যে গ্রুপ চ্যাট আছে, অথবা আমাদের সাধারণ বন্ধু মহলের আমরা যাতে যারা আমাদের ক্লাসমেট তাদের যে গ্রুপ চ্যাটগুলো আছে, অথবা যাদের সাথে আমি অফিসের যে কলিগ আছে বা আমার আছে, তাদের সাথে আসলে তাদের যে চ্যাটিং গ্রুপগুলো আছে, এগুলোর মধ্যে আসলে কী চলতেছে, বা আমি এখানে কোন কোন গ্রুপের মধ্যে এর আছি, কোন কোন গ্রুপের মধ্যে কী ধরনের আলোচনা হচ্ছে, কোন কথাগুলোর সংস্পর্শে আমি আসতেছি, তো এগুলো কিন্তু বর্তমান যুগে শুধু আমরা যদি সঙ্গী খারাপ সংস্পর্শের সাথে তুলনা করতে পারি, এবং এগুলো খারাপ সংস্পর্শ নিঃসন্দেহে, যেটা একসময় ছিল না, সঙ্গী হিসেবে আমরা শুধু ভাবতাম যে আমার পাশে হাঁটছে বা যার সাথে আমি চলাফেরা করছি, হোটেলে খাবার খেতে যাচ্ছি, না, বর্তমানে যাদেরকে আমি সোশ্যাল মিডিয়ায় ফলো করছি, সেগুলো কিন্তু অনেক বড় ইফেক্ট করতেছে। ঠিক আছে, অনেক হয়তো অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালো কিছু শিখছে, সে তার পড়ালেখার ব্যাপারে স্টাডির ব্যাপারে হেল্প নিচ্ছে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে যে সোশ্যাল মিডিয়ার মানে মাধ্যমে যে বিষয়গুলো নর্মালাইজ করার চেষ্টা করা হচ্ছে বা যে বিষয় নর্মালাইজ হচ্ছে, সেই পেজগুলো ফলো করানোর কারণে তাদের যে প্রভাবটা সেটাও আমার মধ্যে আসতেছে কিনা, এটাও কিন্তু খারাপ যে সংস্পর্শের ক্ষতি সেটার আয়ত্তের মধ্যে চলে আসে, আয়তার মধ্যে এটা চলে আসে বিষয়টা যদি আমরা দেখি।
গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে পুরো বিশ্বটা একটা ভিলেজে পরিণত হচ্ছে, যেটা হলো গ্লোবাল ভিলেজ। এখন ওই দেশে কি হচ্ছে সেটাও আমি নিজের মধ্যে নিয়ে যাচ্ছি। একসময় আপনি শুরুতে যে উদাহরণটা দিয়েছিলেন যে গ্রামের একটা সহজ সরল ছেলে শহরে এসে তো পরিবর্তন হয়ে যাচ্ছে, এখন আসলে এখন হয়েছে। একসময় এটা বলতাম যে গ্রামের ছেলেটা সহজ সরল ছিল, গ্রামের মানুষটা সহজ সরল ছিল, এখন এখন আর এটা বলা যাচ্ছে না,
সুযোগ নেই,
সুযোগ আর থাকছে না। এখন পুরো পৃথিবী ওই শহরের ছেলেটা যা দেখছে ওই দেশে কি হচ্ছে গ্রামের ছেলেটা তাই দেখছে। এখন একটা এক সময় দেখা যেত যে শর্ট কাপড় যেটা আছে শহরের মধ্যে হচ্ছে, শর্ট কাপড় পরে ছেলেদের যে হাফ প্যান্ট, এটা একটা বয়সে দেখা গেলে এটা কিরকম একটা প্রাপ্তবয়স্ক ছেলে হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করছে। তো এক সময় এটা ভাবতাম শহরের পরিবেশে হয়তো এটা ঘুরে যে কোনো কিছু বোঝানোর চেষ্টা করছে যে আমি একটু স্ট্যান্ডার্ড ফ্যামিলি, কিন্তু এখন আর ওইটা আর শহরের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা
ট্রেন্ড যেটা এটা গ্রামে
গ্রামে পর্যন্ত
পৌঁছে চলে যাচ্ছে, একসাথে চলছে
ওই সে নেটে কি ফলো করছে, নেটে কি অনুসরণ করছে সেটার প্রভাব থাকে সেখানে প্রভাবিত করছে। তো এটার ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে যে আমি যা ফলো করছি যে বিষয়টাকে আসলে লাখ লাখ টাকা ইনভেস্ট করা হচ্ছে। এখন তো আমরা অনেক গবেষণা দেখি, অনেক ব্যক্তি বলছে যে একটা বিষয়কে নরমাল করার জন্য, একটা বিষয়কে মানুষকে অভ্যস্ত করার জন্য, মানুষকে দাসে পরিণত করার জন্য লাখ লাখ টাকা ইনভেস্ট করা হয়।
অবশ্যই
এটা হয়ে আসছে বিভিন্ন ব্যাপারে বলা হচ্ছে, সব তো বলা সম্ভব না এখানে। যে আসলে আমরা যখন শুধু যদি একটা কথা বলি যে এক সময় সয়াবিন তেল যেটা ছিল এটা খুব সস্তায় ছিল, তখন আমাদের গ্রামে আমরা দেখেছি সরিষার তেল দিয়ে সব কাজ চালিয়ে যেত, শরীরেও মাখার প্রয়োজন হয়েছে সরিষার তেল, রান্নার প্রয়োজন সেখানেও সরিষার তেল, সরিষার তেল নিজেরা চাষ করছে সেখানে ভালো জিনিসটা এনে তরতাজা বা সেটা দিয়ে হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে নর্মাল করা হলো, সয়াবিন তেল খাওয়ানো হলো, তো এখন দেখা যাচ্ছে প্রায় সয়াবিন আর সরিষার তেল সমমূল্যের পৌঁছে গেছে। তো আমাদেরকে অভ্যস্ত করা হয়েছে প্রথমে, তো এটা জাস্ট একটা কথা বললাম। তো এরকম ভাবে হাজারো জিনিস রয়েছে, প্রথমে আমাদেরকে বিষয়টা নরমাল করা হয় যে আমরা যে মুসলমান, যে মুসলমানের যে পোশাক যেটা রয়েছে, যে মুসলমান নারীরা যারা রয়েছে তাদের পর্দা, তাদের মূল্য ইসলাম কোথায় সেট করে রেখেছে, যে একজন মহিলাকে দেখবে শুধু তার স্বামী, সেটাও তার বরণ পোষণের দায়িত্ব নিয়ে, যে সে তাকে খাওয়াবে, তার তাকে পড়াবে, তার বাসস্থানের তার দায়িত্ব, তার পোশাকের তার দায়িত্ব, সবকিছুর দায়িত্ব নেওয়ার পর সেই মহিলাটাকে শুধুমাত্র তার স্বামী দেখতে পারবে, কত উপরে নিয়ে গেছে মহিলাকে।
অবশ্যই
আর কোথায় নরমাল করে দেওয়া হয়েছে এখন একটা মহিলাকে যে কেউ দেখছে। তো মহিলাকে এখন বোঝা উচিত তার সম্মানটাকে কোথায় নিয়ে আসা হয়েছে, আগে কোথায় ছিল আর এখন কোথায় চলে এসছে। এখন আরো যদি আমরা আরো ডিপলিতে তো যেতে পারবো না, সম্ভব না, তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে ইসলাম আমাকে কি সম্মানটা দিয়েছিল আর আমি কোন জায়গায় আমার সম্মানটাকে এনে দাঁড় করিয়েছি, কে এটা নরমাল করেছে, কোন সংস্পর্শ এটাকে করেছে। তো সেই বিষয়গুলো অ্যাভয়েড করা আমার উচিত,
অবশ্যই
সেটা থেকে আমার থেকে বিরত থাকা উচিত। ইসলাম যে সম্মান আমাদেরকে দিয়েছে না, যে খুবই চমৎকার একটা বিষয় এখন চলছে যে আপনি যদি মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে চান তাহলে প্রথমে আপনাকে ধর্মকে স্বীকৃতি দিতে হবে।
অবশ্যই,
কারণ মানুষ যে আপনাকে বলেছে যে আপনি মানুষ সেটা বলেছে তো ধর্ম আপনাকে বলেছে।
অবশ্যই
আপনি যদি বলেন যে আমি সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল তাহলে আপনাকে প্রথমে স্বীকার করতে হবে ইসলাম আপনাকে এই স্বীকৃতি দিয়েছে আপনি সর্বশ্রেষ্ঠ, অন্যথায় আপনাকে তো এটা স্বীকৃতি কে দেয়। তো যখন আপনাকে ইসলাম এই বিষয়টা এই গর্বের মুকুটটা পরিয়েছে তো ইসলামের অন্য বিষয়গুলো আপনি নেন না কেন, বাকিগুলো তো আপনার নেওয়া উচিত। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। যে রাকিব ভাই, আরো কিছু বিষয় আপনার থেকে শুনতে চাচ্ছি যে এটার ভয়াবহতা আপনি বলতে চাচ্ছেন, তবে বুজুর্গ তারাও বিভিন্ন ভাবে এটা আমাদেরকে বুঝিয়েছেন, তো সেই বিষয়গুলো যদি তুলে ধরতে।
জি, আমরা আরবি কিতাবের মধ্যে একটি দেখতে পাই যে আস-সুহবাতু মুআসসিরাতুন, যে সংস্পর্শ সেটা প্রভাব রেখে যায়, যেই সৌভাগ্যবানদের ভালো সংস্পর্শ নসিব হয়ে যায় তাদের তরি আসলে পার হয়ে যায়, তার মাঝেও তার ভালো স্বভাবগুলো আসতে থাকে, নেক আমলের দিকে সে ধাবিত হতে থাকে। আসলে খারাপ সংস্পর্শ এটা কেমন বিষাক্ত একটি ফাঁদ, আমরা এটি বুঝতে পারি যে তাবির যুগে একজন বড় মুহাদ্দিস ছিলেন, তার নাম ছিল হচ্ছে ইমরান বিন হিত্তান রাকাশি, ইনি একজন বড় আলিম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। তো তিনি এক পদভ্রষ্ট নারীকে বিবাহ করেছিলেন, আপনার বিবাহ করার উদ্দেশ্য ছিল যে ওই নারীকে হেদায়াতের পথে নিয়ে আসবেন। আমাদের সমাজেও আজকে দেখা যায় যে এরকম অনেক লোকদেরকে দেখা যায় যে তারা পদভ্রষ্ট লোকদের সাথে উঠা বসা করতে চায়, মেলামেশা করতে চায়, তাদের সাথে সম্পর্ক রাখতে চায়। কেন? যেন তাকেও আমার মতো করে বানিয়ে নিতে পারি, তাকে যেন হেদায়াতের পথে নিয়ে আসতে পারে যে আমার তো ঈমান শক্ত আছে, আমি তো মজবুত আছি, আমি আমার ঈমানের শক্তি পাওয়ার অনেক বেশি, তা আমি তার মতো হব না। কিন্তু দেখা যায় যে আলটিমেটলি সেও তার মতো হয়ে যায়। এভাবে দেখা যায় অনেক লোক এমন আছে যারা পদভ্রষ্ট নারীকে বিবাহ করতে চায় এজন্য যে সে বিবাহ করে সেই মেয়েকে ভালোর পথে নিয়ে আসার জন্য। তার মেন্টালিটি এরকম থাকে যে আমি ভালো করে নিব। তো যাদের মেন্টালিটি এরকম যে পদভ্রষ্টর সাথে আমি মেলামেশা করবো, উঠা বসা করবো, তাদেরকে আমি বন্ধুরূপে গ্রহণ করব, তাদের সাথে চলাফেরা করব এজন্য যে আমার মতো করে বানানোর জন্য, তো তাদের এই ব্যক্তি থেকে অর্থাৎ ইমরান বিন হিতান রাকাশি থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে তাবিদের সময়ে যে এত বড় একজন মুহাদ্দিস ছিলেন ইমরান বিন হিতান রাকাশি, তিনি সেই নারীকে যে বিবাহ করেছিলেন হেদায়াতের পথে নিয়ে আনার জন্য, তিনি ওই নারীকে হেদায়াতের পথে আনার তো দূরের কথা, তিনি নিজে খারিজি হয়ে গিয়েছিলেন, তিনি নিজেই পদভ্রষ্ট হয়ে গিয়েছিলেন ইমরান বিন হিতান রাকাশি। এটা খুবই প্রসিদ্ধ ঘটনা তাবিদের যুগে, তিনি যে এমন মুহাদ্দিস, এত বড় একজন আলেম, তিনি নিজেই তো সেই সংস্পর্শের কারণে, সেই পদভ্রষ্ট নারীর সংস্পর্শের কারণে তিনি নিজেই পদভ্রষ্ট হয়ে গেলেন।
আমরা যদি কোরআনে পাকের আয়াতের মধ্যেও দেখি যে আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর আয়াত নাজিল হয়েছে, এটা সাহাবায়ে কেরাম আমাদের জন্য শিক্ষা, তাবি বুজুর্গ তাদের জন্য শিক্ষা এবং পুরো উম্মতের জন্য শিক্ষা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা শাইতানু ফালা তাকউদ বাদা যিকরা মাআল কওমি যালিমিন, আর যদি শয়তান আপনাকে ভুলিয়ে দেয় তবে মনে পড়ার পর জালিমদের সাথে বসবেন না। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় ইমানদার কি আছে? সাহাবায়ে কেরামের চেয়ে বড় ইমানদার কি আছে? তাবিঈদের ব্যাপারে বলছেন, তাদের তো স্বর্ণের যুগ বলা হয়েছে, সোনালী যুগ বলা হয়েছে, এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্বীকৃতি দিয়েছে। তো তাদের ব্যাপারে বলা হচ্ছে বা তারা এর উপর আমল করেছেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন যে জালিমদের সাথে বসবেন না। এখন জালিম কারা? মোল্লা জিউন রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে ফাসিক যে রয়েছে সে জালিম রয়েছে, পথভ্রষ্ট যে রয়েছে সেও জালিম রয়েছে, বিদআতী যে রয়েছে সেও জালিম রয়েছে, অমুসলিম সেও জালিম রয়েছে। অর্থাৎ না অমুসলিমের সাথে উঠা বসা করা যাবে, না আপনার পথভ্রষ্ট যে রয়েছে তার সাথে উঠা বসা করা যাবে, না ফাসিক যে রয়েছে, ফাসিককে যে প্রকাশ্যে গুনাহ করে বেড়াচ্ছে তার সাথে উঠা বসা করা যাবে। এখন আপনি যেটা বললেন যে আমরা তো ওভার কনফিডেন্ট হয়ে যায় যে আমি তাকে পরিবর্তন করেই ছাড়বো। হ্যাঁ, অনেক সময় আপনি যেমনটা বললেন যে এই বিয়ের ব্যাপারে বললেন, অনেকে জিদ করে বসে যে না, গার্জিয়ান বলছে যে না আমরা খোঁজ খবর নিয়েছি এর সাথে বিবাহ দেওয়া যাবে না, এখন সে বলছে না আমি তো তাকে পরিবর্তন করিয়ে ছাড়বো, আমি আমার আখলাক এত চমৎকার রয়েছে যে আমি পরিবর্তন করে ফেলবো। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় আখলাক ওলা কে আছেন? সাহাবায়ে কেরামের চেয়ে বড় আখলাক ওলা কে আছেন? তো আয়াত তাদের ব্যাপারেও ছিল এটা, তো সেক্ষেত্রে একই বিধান, তারাও এটার উপরে আমল করেছেন। তাদের বৈশিষ্ট্যের ব্যাপারে এটা বলা হচ্ছে আশিদ্দা ওয়ালাল কুফফার রুহামা ও বাইনাহুম, যে অমুসলিমদের প্রতি তারা খুব কঠোর ছিল। কেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন তাদের সাথে কোনো বন্ধুত্ব নেই, আর যারা সাহাবী ছিলেন হ্যাঁ তাদের সাথে আবার তাদের খুব ভালো সম্পর্ক ছিল। তো এই যে বিষয়গুলো আমরা আসলে অনেক সময় দেখতে পাই।
জি জি, তো আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যেও যারা বন্ধু আছে, যারা ঘনিষ্ঠ বন্ধু আছে, কিয়ামতের দিন তারা একে অপরের শত্রু হয়ে যাবে, একে অপরের দুশ্মন হয়ে যাবে। কিন্তু যারা পরহেজগার, যারা দিনী বন্ধুত্ব ছিল, তাদের বন্ধুত্ব একে অপরের সাথে দুশ্মনী হবে না, শত্রুতা হবে না। যেমনটি আল্লাহ পাক বলেছেন, আল্লাহ আখিল্লা উ ইয়াউমা ইযিন বাদুহুম লিবাউদিন আদুউন ইল্লাল মুত্তাকিন, যে ঘনিষ্ঠ বন্ধুরা সেদিন অর্থাৎ কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে, কিন্তু যারা পরহেজগার তারা হবে না। তো এই আয়াতের তাফসিরে ইমাম হযরতে আলীউল মুরতাদা কররামুল্লাহু তাআলা ওয়াজহুল করিম তিনি বলেছেন যে দুই মুমিন বন্ধু এবং দুই কাফির বন্ধু, যখন দুই মুমিন বন্ধুর মধ্যে একজন মারা যায় তখন এক মুমিন বন্ধু অপরের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে যে হে আল্লাহ, যে অমুক সে তোমার এবং তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্যের আমাকে নির্দেশ দিত, সে আমাকে খারাপ কাজ থেকে বারণ করতো, আমাকে সৎ কাজের আহ্বান করে দিত, যেভাবে তুমি আমাকে হেদায়াত দিয়েছো, আমাকে হেদায়াতের পথে রেখেছো, তাকেও তুমি হেদায়াতের পথে রাখো, তুমি তাকে পথভ্রষ্ট করো না। অতঃপর যখন এই মমিন ব্যক্তি ও সে মারা যাবে, এই দুজন মমিন ব্যক্তিকে আল্লাপাক একত্রিত করবেন এবং আল্লাপাক তাদেরকে বলবেন যে তোমরা দুজন একে অপরের প্রশংসা করো। তখন তারা একে অপরের প্রশংসা করবে যে আমার অমুক ভাই আমার সে কতই না ভালো ছিল, কতই না আমার উত্তম সঙ্গী ছিল, আমার কতই না উত্তম বন্ধু ছিল। অপরদিকে যে দুইজন কাফের বন্ধু, একজন কাফের বন্ধু মারা গেলে সে বলবে যে হে আল্লাহ, সে আমাকে তোমার এবং তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য থেকে আমাকে বারণ করতো, আমাকে খারাপ কাজের দিকে নিয়ে যেত, আমাকে ভালো কাজের উপদেশ আমাকে দিত না, আমাকে ভালো কাজ থেকে বারণ করতো। এরপর যখন এই কাফের ব্যক্তিও মারা যাবে, তখন আল্লাপাক দুজন কাফের বন্ধুকে একত্রিত করবেন এবং সেই বলবেন তোমরা দুজন একে অপরের প্রশংসা করো। তখন দুজন একে অপরের প্রশংসা করবে যে সে আমার কতটা নিকৃষ্ট ভাই ছিল, আমার কতটা নিকৃষ্ট সঙ্গী ছিল, নিকৃষ্ট বন্ধু ছিল। তো এই যে খারাপ বন্ধু, খারাপ খারাপ দুই বন্ধু তাদের, এবং দীনী দুই বন্ধু, যারা মুমিন মুমিনের সাথে বন্ধুত্ব রাখা এবং কাফিরের সাথে বন্ধুত্ব রাখা তাদের উদাহরণ, এমনকি যারা দীনী বন্ধুত্ব রাখে, যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসা রাখে, যে যেমন আমরা হাদিস মুবারাকে দেখতে পাই যে যার সাথে ভালোবাসা রাখবে সে তার সাথেই থাকবে। যেমনটি বুখারি শরীফের হাদিস মুবারাক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে এক ব্যক্তি আরজ করল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন সংঘটিত হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তুমি এর জন্য কি প্রস্তুতি নিয়েছো? তখন সে আরজ করল যে আমি এর জন্য বিশেষ কোনো প্রস্তুতি নেইনি, আমি শুধু এতটুকুই জানি যে আমি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তখন এর উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যাদের ভালোবাসো তুমি তাদের সাথেই থাকবে। সুবহানাল্লাহ। তো এই যে হাদিস মুবারাকা যে আমরা যাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে, ঘনিষ্ঠ থাকবে, সম্পর্ক থাকবে, যাদের সাথে আমরা উঠা বসা করবো, চলাফেরা করবো, তাদের সঙ্গেই কিন্তু কাল কিয়ামতের দিন তাদের সাথেই কিন্তু আমরা থাকবো। যদি আমরা খারাপ বন্ধুর সাথে থাকি, খারাপ সংস্পর্শে থাকি, এর প্রভাব কিন্তু আমরা কিয়ামতের দিন পাবো, কিয়ামত আখিরাত কিন্তু আমাদের ধ্বংস হয়ে যাবে। একটা খারাপ সংস্পর্শ, একটা খারাপ বন্ধু যেমনিভাবে সে দুনিয়াতেও কিছু ভালো কিছু অর্জন করতে বাধা হয়ে দাঁড়ায়, আমরা ভালো কিছু অর্জন করতে পারি না, ঠিক তেমনিভাবে আখিরাত তো আছেই। যেটি আমরা শুনলাম যে উকবা ইবনে আবি মুঈদ, যেটা ইমানদার হওয়ার পরেও, মুসলমান হওয়ার পরেও সে এই মুরতাদ হয়ে গেল খালফের প্ররোচনায় পড়ে।
খুবই চমৎকার কিছু আমরা শুনলাম যে আসলে আস-সাহাবাতু মুআসসিরাতুন, সাহাবাত প্রভাবিত করে বান্দাদেরকে। কেমন প্রভাবিত করে? রুল ভাই একটা ঘটনা শুনছিলাম, বুজুর্গ ব্যক্তির তার এক ব্যবসায়ী বন্ধুর সাথে, ব্যবসায়ী বলতে ধনাঢ্য ব্যক্তির সাথে তার চলাফেরা, উঠা বসা, সেও নেককার ছিল বুজুর্গ ব্যক্তি। তো তার সাথে উঠা বসা করার কারণে প্রথমে সালাম কালাম হলো। তো এভাবে উঠা বসা হওয়ার পর একদিন তাকে দাওয়াত দিলেন যে আপনি জলসায় আসেন বা ইজতেমায় আসেন, যে কোনো একটা দাওয়াত দেওয়া হলো যে আপনি এখানে আসেন। তো ওই ধনাঢ্য ব্যক্তি একদিন সেখানে গিয়ে উপস্থিত হলো। তো উপস্থিত হলে হুজুরের বয়ান খুব ভালো লেগেছে, হুজুর খুব ভালো নসিহত করেন এবং বুজুর্গ ব্যক্তি যা বলেন নিজেও এর উপর আমল করেন। তো এটা তার খুবই মনে লেগেছে। তো হুজুরের সাথে আরও সংস্পর্শ যোগাযোগ সে বাড়িয়ে দিল। বাড়িয়ে দেওয়ার পর সে বলল যে হুজুর আমি মুরিদ দিতে চাই, আপনি আমাকে কোনো পীরের বা মুরিদ করে দিন। তো বললেন যে ভালো বিষয়। তো তিনি মুরিদ করিয়ে দিলেন। মুরিদ করানোর পর হুজুর তাকে এখন বুঝাচ্ছেন, তার পীর সাহেব ওই ব্যক্তি তাকে বুঝাচ্ছেন যে আপনি তো আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ ভালো দিয়েছেন, আপনি কি হজ করেছেন? বললেন না আমি এখনো পর্যন্ত হজ করিনি। তো আপনি বললেন যে আপনার টাকা পয়সা কীরকম আছে? বললেন যে আমার এরকম এরকম ভালো আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে। তখন বললেন যে আপনার উপর তো হজ ফরজ, আপনার তো হজে যাওয়া উচিত। হক্কানি পীর এরকমই হয়ে থাকেন, তারা সবসময় ভালো পরামর্শ এবং আল্লাহ তাআলার যে ইবাদত যেটা আছে সেদিকে মানুষদেরকে উদ্বুদ্ধ করবে। এখন যে আসলে পীরই না, জাস্ট নামের সাথে পীর লাগিয়ে রেখেছে, সে তো বলবে যে পীরের দর্শনই হজ, অনেকে এরকম শোনা যায় না। কিন্তু প্রকৃত পীর সাহেব তো বলবে যে না, হজ আল্লাহ তাআলার বিধান, আপনার সামর্থ্য থাকলে হজ আপনাকে করতে হবে। তো সে পীর সাহেব তাকে বললেন যে হজ আপনার উপর ফরজ হয়ে গেছে, আপনি হজে যান। তো পীর সাহেবের কথা শুনে তিনিও রাজি হয়ে গেলেন, একজন ধনাঢ্য ব্যক্তি, সব কিছু ঠিকঠাক করালেন এবং আবার পীর সাহেবকে কল দিলেন যে হুজুর আমি তো আলহামদুলিল্লাহ সব কিছু আমার ওকে হয়েছে, আমি তো অমুক তারিখে যাচ্ছি হজে, ভালো আপনি যান। তো হজে যাওয়ার পূর্বে আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে মানুষ মোলাকাত করে, দেখা সাক্ষাৎ করে এবং তাদের থেকে অনেকে ক্ষমাও চেয়ে নেয় যে যদি না ফিরে আসে তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন কোনো ভুল ত্রুটি থাকলে। তো এইভাবে তার আত্মীয় স্বজনকে তিনি সকলকে বললেন, তার যে বড় ভাই ছিল, ভাই ছিল, তার আসতে লেট হয়ে গেছে এবং এমন সময় এসেছে যে তিনি এয়ারপোর্টে চলে গিয়েছেন। ওই মুহূর্তে তার সাথে দেখা হয়েছে, এক মিনিটের নাকি কথা হয়েছে উভয়ের মাঝে। কারণ বড় ভাই তাকে ওই মুহূর্তে বুঝাতে লাগলো যে তুমি এই মুহূর্তে চলে যাচ্ছ অন্য দেশে, সেখানে না আমাদের কেউ পরিচিত আছে, না তোমার অসুস্থ হলে দেখার মতো কেউ আছে, তুমি যদি এখানে অসুস্থ হয়ে যাও তো দেখবে কে তোমার, খোঁজখবর নেবে কে, এত এত মানুষের মধ্যে দেখার তো মতো কেউ নেই। তার এই মাথা এখন এই কথা বারবার মাথায় ঘুর যে আসলেই যদি অসুস্থ হয়ে যায় এত তো মানুষের মধ্যে আসলে আমার কি হবে, দেখবেটা কে আমাকে, আমার কি তাৎক্ষণিক আমি হাসপাতালে যেতে পারবো, কি না কি হয়। এখন মাথায় এটা ঘুরতে 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 তার ফ্লাইট মিস হয়ে গেছে, যাবে কি যাবে না, তার বন্ধু বান্ধব বা বাকি যারা ছিল তারা সকলে চলে গেছে, এখন ফ্লাইট শেষ, সবকিছুই শেষ, সে আবার ঘরে ফিরে এলো, আর হজে যাওয়া হয়নি। এখন হজের তো একটা নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট সময়ের পর মানুষ, তার সাথীরা যারা, তারা চলে এসেছে। উদাহরণস্বরূপ 5 তারিখ আসার কথা, 5 তারিখে চলে এসছে, 5 তারিখ অন্যান্য যাদের সাথে যাওয়ার কথা তারা চলে আসছে, 7 তারিখে তার হার্ট অ্যাটাক হয় বা অ্যাটাক হয় আর এতে সে মারা যায়।
আচ্ছা,
তো এখন যে উলামায়ে কেরামগণ বা যিনি ঘটনা বলেছেন তিনি বলেন যে তার মৃত্যু কি তাকে আটকে, তার ভাই আটকে রাখতে পেরেছে, অর্থাৎ সে যদি তার পীর সাহেবের কথা শুনে, ওই মুহূর্তে নসিহত শুনে হজ করে নিত, হজের যে ফজিলত যেটা রয়েছে সেটা তার অর্জিত হয়ে যেত, আর এই মুহূর্তে সে ইন্তিকাল করতে তার একটা কিরকম মাহাত্ম্য অর্জিত হতো। তো এইটাই বলা হচ্ছে যে বান্দার কথা, বান্দার আচরণ, বান্দার সংস্পর্শ, সেটা যদি এক মিনিট হয় সেটাও ক্ষেত্র বিশেষ অনেক প্রভাবিত করে। আর এই যে প্রথমত তার জীবনে যে পরিবর্তনটা আসলো সেটা, সেখানে একটা প্রভাব আমরা দেখতে পাই যে একজন পীর সাহেব তার জীবনের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল, আর সেই গতিপথে বাধা হয়ে দাঁড়িয়েছে তার ভাই, এক মিনিট মোলাকাত। তো অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো হয়ে দাঁড়ায় যে আমি আসলে কার কথা শুনছি, কার বক্তব্য শুনছি, তার আকিদা কি, তার বিশ্বাস কি, ইসলামের প্রতি তার ধারণাটা কি রয়েছে, আল্লাহ তাআলার বিধানের প্রতি তার কি ধারণা রয়েছে। তো এইগুলো না জেনে আমরা অনেক সময় কি করি, বা শুনতেই থাকি, শুনতেই থাকি, শুনতেই থাকি, আর পরিবর্তন হতে থাকি। যে কোরআনে পাকের আয়াতের মধ্যে যেটা মোল্লা জিউন রহমাতুল্লাহ তাআলা বর্ণনা করলেন যে জালিম যারা রয়েছে, জালিমের মধ্যে কি রয়েছে, ফাসিক ব্যক্তি রয়েছে, পথভ্রষ্ট ব্যক্তিও রয়েছে, অমুসলিমও রয়েছে। এখন পথভ্রষ্ট কারা রয়েছে সেই ব্যাপারেও যদি দেখি যে জানলে বলা তো অনেক আছে, শয়তানও তো অনেক জানতো, তো সে তো অমুসলিম, সে তো আল্লাহ তাআলার অবাধ্য, তো এখন অনুসরণ করা যাবে, করা তো যাবে না।
জি,
একজন বুজুর্গ ব্যক্তি ছিল, তার কাছে এক ব্যক্তি এলো, অনুমতি চাইলো যে আমি আপনাকে কোরআনে পাকের আয়াত শোনাতে চাই। তো তিনি বললেন যে না, আমি তোমার থেকে আয়াত শুনব না। অনেক জোরাজুরি করলো যে আমি আপনাকে শোনাবো, আপনি কোরআনে আয়াত শুনেন, আমি কি ব্যাখ্যা করতে চাইছি এটা আপনি শুনেন শুধু। তো অনেক রিকোয়েস্ট করার পরও নাকি তিনি শুনেননি। যখন তাকে পাঠিয়ে দেওয়া হলো তখন তার অনুসারী যে ছিল তাকে বললো যে হুজুর, আপনাকে তো কোরআনের আয়াতই শোনাতে চেয়েছিল আর ব্যাখ্যাটাই শোনাতে চেয়েছিল, তারপর আপনি কেন শুনেননি? তো তিনি বললেন, আমি জানি পথভ্রষ্ট, তো পথভ্রষ্ট ব্যক্তির কোরআনের আয়াত আমি শুনতে চাই না, কেননা সে যদি এমন কোনো যুক্তি আমার সামনে তুলে ধরে আর সেটাই যদি আমার মনের মধ্যে গেঁথে যায়, আর আমারও যদি মাআজাল্লাহ এই পথভ্রষ্টতা কোনো কিছু চলে আসে, তো এই জন্য আমি তার কথাও শুনিনি। একজন আলেম হয়েও সে যে কারো কথা শুনেনি, তো আমি আপনি কে রয়েছি?
এমনি একটা আরেকটা ঘটনা যে মানুষের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তো ঈমান। ঠিক আছে, একজন মানুষ দুনিয়া থেকে যতই, দুনিয়াতে যতই সে ভালো কাজ করুক না কেন, এটার ভিত্তিটা হচ্ছে ঈমান থাকা। তো খারাপ সংস্পর্শে এসে একবারে একজন ব্যক্তি মদ্যপায়ী হয়ে যায়, মদে আসক্ত হয়ে যায়, তো মাআজাল্লাহ যখন তার শেষ সময় চলে আসে, তাকে যখন কালিমার কথা বলা হচ্ছিল, তখন সে কালিমা পড়ার পরিবর্তে মাআজাল্লাহ সে বলছিল যে তুমিও পান করো আমিও পান করি। তাহলে এগুলো কিন্তু কত বড় বিষয় যে খারাপ সংস্পর্শ শুধু আমাদের অভ্যাসে না, আমাদের কথাবার্তায় না, আমাদের ইমানের উপরও একটা বিশাল বড় প্রভাব পড়ছে, প্রভাব ফেলতেছে। তো এই জন্য এগুলো থেকে আসলে যত আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া উচিত, দূরে থাকা উচিত খারাপ সংস্পর্শ থেকে, ভালো বন্ধু নির্বাচন করা উচিত, ভালো বন্ধু বৈশিষ্ট্য দেখে নির্বাচন করা উচিত। অন্তত কারোর সাথে চলাফেরা করলেও আগে ভাবা উচিত যে কার সাথে চলাফেরা সে করছে, এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত।
খুবই চমৎকার। আর একটা বিষয়ের প্রতি আপনি ইঙ্গিত দিয়েছেন যে আসলেই এই যে বিষয়গুলো রয়েছে, যে মদের কথা বলেছেন বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, মাদকাসক্তির ব্যাপারে রয়েছে, একটা ঘটনা আমির আলী সুন্নাত তিনি বর্ণনা করেছেন পাঞ্জাবের, যে এক ব্যক্তি ছিল যে হঠাৎ করে তার ঘরের দরজা বন্ধ রয়েছে, দরজা খোলা হচ্ছিল না। পরবর্তীতে যখন পুলিশ এসে দরজা খুলে তো দেখলো যে ব্যক্তি মারা গিয়েছে এবং তার লাশেও পচন ধরে গিয়েছে, পোকামাকড় যে পরিস্থিতিতে তৈরি হয় যে পচন ধরলে। তো যখন ইনভেস্টিগেশন হলো, পুলিশ এটা তদন্ত করলো, তদন্ত করার পর দেখলো যে তার আসলে তাকে হত্যা করেছে তার বন্ধুরা। কেন হত্যা করেছে? তার যে সকল বন্ধু বন্ধুরা ছিল তারা জুয়া খেলতো, সেই সকল বন্ধুরা জুয়া হেরে যায়, সেই সকল টাকা নিয়ে এসেছিল। তো পরবর্তীতে তাদের টাকা তারা ফেরত নেওয়ার জন্য তাকে হত্যা করে এবং তাকে তার ঘরের মধ্যে মেরে ফেলে চলে যায়। তো এই ঘটনাগুলো এখনো দেখা যায় যে বন্ধু বান্ধব এই নেশায় আসক্ত হচ্ছে বা জুয়ায় লিপ্ত হচ্ছে, পরবর্তীতে দেখা যাচ্ছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো পাওয়া যাচ্ছে কোথায়? অমুক জায়গায় পাওয়া যাচ্ছে, অমুক জায়গায় পাওয়া যাচ্ছে। তা একটা হচ্ছে মৃত্যুটা কত জঘন্য হয়েছে, আর মৃত্যুটা কি কারণ হয়েছে এটাও একটা ভাবার বিষয়, যে না ইহকাল রইলো আমার না পরকাল রইলো। তো রাকিব ভাইয়ের কাছে আবারও আসবো, যে এরকম ঘটনা তো আমরা এখন অনেক সময় দেখতে পাচ্ছি খবরে নিউজে, তো তারপর আমাদের চোখ কেন খুলছে না বা কোন বিষয়টি আমাদেরকে আসলে গাফিল করে রেখেছে? নসিহত কি আমাদের আসর করছে না, নাকি আমরা নসিহত শুনছি না, নাকি আমরা আসলে অনেক বেশি বেপরো হয়ে গেছি? কি বলবেন, মানে আসলে কোন জায়গায় আমাদের সমস্যাটা?
জি, আসলে সংস্পর্শ জিনিসটি আসলে খুবই মারাত্মক জিনিস। ভালো সংস্পর্শ তো যার জুটে গেছে সে তো বড়ই সৌভাগ্যবান, আর খারাপ সংস্পর্শ যার যে পেয়েছে মনে করতে হবে তার এদিন থেকে তার অধঃপতনের দিন শুরু হয়ে গেছে, যার খারাপ সংস্পর্শ যে পেয়েছে, যে এমনকি মৃত্যু পর্যন্ত, হত্যা পর্যন্ত, যেটা আপনি ঘটনা বলেন যে জুয়ার সাথে জড়িত হওয়ার কারণে তার সাথীরা তাকে হত্যা পর্যন্ত করে ফেলেছে। অনেক সময় যারা আমাদের ফ্যামিলির বড়রা থাকে, আমাদের মা বাবারা থাকে, তারা তাদের সন্তানকে ভালো সংস্পর্শ বা ভালোর দিকে যাওয়া তো এটা বলা উপদেশ দেওয়া তো দূরের কথা, তারা নিজেরাই এর বাধা হয়ে দাঁড়ায়। যেমনটি আমির আলী সুন্নাত আহমদ বরকাতুল্লাহ আলিয়া ফাইজানের সুন্নতের মধ্যে একটি ঘটনা বলেন, যে একবার আমাদের মুবাল্লিগ লীগ ইসলামী ভাইগণ এক ইসলামী ভাইকে নিরাদি কোশিশ করে কাফেলার জন্য রাজি করিয়েছিলেন, সে কাফেলায় সফর করে, কিন্তু তার বাবা পার্থিব শিক্ষা লাভের বিঘ্ন হবে, বাধা হবে, এর জন্য এই ভয়ে তিনি তাকে কাফেলা যেতে দেননি, তাকে বাধা দিলেন। সবশেষে বেচারা সে আশিকান রসুলের সঙ্গ পেয়ে ও কাফেলা রাজি হয়ে গিয়েছিল, তারপরও সে আর যেতে পারে নাই। অবশেষে এজ এ রেজাল্ট কী হলো, সে খারাপ বন্ধুদের সাথে খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে গেল এবং সে মদ্যপায়ী হয়ে গেল। অবশেষে তার বাবা বুঝতে পারলো যে এই যে পার্থিব শিক্ষা লাভের ভয়ে আমি আমার ছেলেকে বাধা দিয়েছিলাম কাফেলায় যাওয়ার জন্য। তো বুঝতে পেরে সে বাবা আবার আশিক রসুলদের মুবাল্লিগদের কাছে আসে এবং সে বলে, আপনারা আবার আমার ছেলেকে ইনফাদি কোশিশ করেন, কাফেলা নিয়ে যান, যেহেতু মদ্যপায়ী থেকে দূরে চলে আসে। তো সেই মুবাল্লিগগণ আবারও ইনফাদি কোশিশ শুরু করলো এবং সে ওই ছেলেটি এতটাই খারাপ বন্ধুদের সাথে আসক্ত হয়ে পড়ে, মদপানের মধ্যে আসক্ত হয়ে পড়ে, অনেক ইনফাদি কোশিশ পড়ার পরও সে ফিরে আসতে পারেনি, সে এতটাই আসক্ত হয়ে গিয়েছিল। এই যে বাবা, বাবা বাধা হয়ে দাঁড়ানো, এমনভাবে আরও একটি ঘটনা এরকম এসেছে যে আমি হলে সুনাদ দামান বরকাতুমুর আলিয়ার বোন বলেছিলেন যে এক ইসলামী বোন আমাকে কল করেছিল এবং কেঁদে কেঁদে বলতে লাগলো যে আমার ছেলেকে বাঁচান, আমার ছেলে খারাপের দিকে চলে যাচ্ছে, খারাপ সংস্পর্শের মধ্যে সে খারাপ সংস্পর্শ অবলম্বন করেছে। সে ওই বলতে লাগলো যে আমার ছেলে দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনা হিফজখানায় সে পড়াশোনা করতো এবং সে ওখানে যা কিছু সুন্নত শিখতো সে ঘরে এসে বয়ান করতো, চর্চা করতো ঘরে এসে, কিন্তু আমরা হাসি ঠাট্টা করতাম, আমরা সেটা মজা নিতাম। তো অবশেষে সে মন ভেঙে গেল এবং মন ভেঙে যাওয়াতে সে হিফজখানা দাওয়াত ইসলামের যে মাদ্রাসাতুল মদিনা রয়েছে সেটি পড়া সে ছেড়ে দিল এবং সে খারাপ সংস্পর্শ সে অবলম্বন করে নিল। তো অবশেষে আমরা বুঝতে পারলাম যে খারাপ সংস্পর্শে সে এতটা ধাবিত হয়ে গিয়েছে যে তাকে ফিরিয়ে আনা খুবই কঠিন হয়ে পড়েছে। তো এই যে নিজের গার্জিয়ান, নিজের মা বাবা, ফ্যামিলির যারা বড়রা আছেন, তারাই একসময় সন্তানের ভালোর কাজে বা খারাপ থেকে বাধা, খারাপ কাজের দিকে যাওয়া থেকে বাধা দেওয়া, নিষেধ করা, এটি তারা গার্জিয়ানরাই কি হয়ে যায়, বাধা হয়ে দাঁড়ায়। তো যারা বড়রা আছেন তারা এই বিষয়ে, যারা ছোটরা আছেন তাদের বিষয়ে সচেতন হওয়া উচিত এবং সর্বোচ্চ চেষ্টা করা উচিত আমাদের।
আসলে এরকম পরিবেশ যদি আমরা তৈরি করি, আমরা আমাদের ছোটদেরকে যদি উৎসাহ যে বিষয়ে দিব, তারা উৎসাহিত সে বিষয়ে হবে, সেটাই করে দেখানোর চেষ্টা করবে। তো যেমন আমরা দুটি ঘটনা শুনলাম যে আসলে ছোট যারা আছে তাদেরকে উৎসাহিত করা, ওই বিষয়গুলো সম্পর্কে যে যখন সে একটা নাচ পরিবেশন করবে, উদাহরণস্বরূপ সে নাচ পরিবেশন করে তাকে খুবই উৎসাহিত করা যে হ্যাঁ খুবই চমৎকার হয়েছে, খুবই ভালো হয়েছে, এরকমটা করা, তখন সে আরও একটি নাচ বলার চেষ্টা করবে। বা ওরকম যদি আমরা ঘরের মধ্যে চার পাঁচজন শিশু থাকে তাদের মধ্যে প্রতিযোগিতা করি কিতাব পড়া, যে এই রিসালাটা তুমি পড়ো, এই রিসালাটা তুমি পড়ো, এই রিসালাটা তুমি পড়ো, তো প্রত্যেক রিসালা থেকে আমি প্রশ্ন করব যে উত্তীর্ণ হবে তাকে পুরস্কৃত করা হবে, অর্থাৎ একটা পরিবেশ তৈরি করা। তো এতে করে দেখা যাবে তারা ওই ভালো জিনিস অধ্যয়ন করছে, ভালো জিনিস শিখছে এবং তারা উপকৃত হচ্ছে, তারা এর জন্য ইনকারেজ হচ্ছে। তো এটাই আপনাকে পরবর্তীতে কাজে দিবে। অনেক সময় খারাপ সংস্পর্শের যে কুপ্রভাব যেটা রয়েছে, খারাপ ভয়াবতী এরকম রয়েছে যে কিছুদিন আগে একটা ঘটনা শুনছিলাম যে মা বাবা তো সন্তানের নিরাপত্তার জন্য সর্বোচ্চটা দিয়ে করে, যে সে যদি খারাপও হয় অনেক সময় তাকে প্রোটেক্ট করে, তাকে বাঁচানোর চেষ্টা করে। তো এক ব্যক্তি সে এলাকার একজন ক্ষমতাবান ব্যক্তির কাছে গিয়ে বলে যে আমাকে বাঁচান, আমার পরিবারকে বাঁচান, আর আমি আপনার কাছে পুলিশ সহায়তা চাই, কিভাবে এটা পেতে পারি আমাকে একটু হেল্প করেন। বলে আপনাকে আপনার পরিবারকে কার থেকে বাঁচাবো, বলে যে আমার সন্তান থেকে আমাকে আমার পরিবারকে বাঁচান। বলে কি হয়েছে, বলে যে সে এতটাই নেশায় আসক্ত এখন, কখন যে আমাকে আমার পরিবারকে সে ধ্বংস করে ফেলে জানি না, প্রতিনিয়ত সে ধমকি দিচ্ছে এবং তার কাজকর্ম এরকম লেভেলে চলে যাচ্ছে। একজন মা সে যাচ্ছে পুলিশি সহায়তা নেওয়ার জন্য সন্তানের বিরুদ্ধে। তো এটা শুরুটা কোত্থেকে হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এবং সেটা এখন শুধু একটা ফ্যামিলির গল্প নয়, আমার দেশে হয়তো বা আমার দেশে কি পুরো বিশ্বেরই সমস্যা এখন। এটা আমরা গার্জিয়ান যারা রয়েছি, অভিভাবক যারা রয়েছে, আমরা আরও একটু সচেতন হই, সমাজের যারা অভিভাবক যারা রয়েছেন, যাদের কথা দশজনে মানে, আপনারা একটা পদক্ষেপ নেন, একটা কার্যকরী আপনারা একটা বিষয় নেন, যাতে করে আমাদের সমাজ, আমাদের পরিবারগুলো, আমাদের রাষ্ট্র, এই মেধাগুলো, এই রাষ্ট্রের সম্পদগুলো, মানব সম্পদগুলো যেন সুরক্ষিত হয়ে যায়। এটা আস্তে আস্তে আমরা আসলে অবনতির দিকেই চলে যাচ্ছি, এই খারাপ সংস্পর্শ আমাদের ঘর থেকে সমাজ, সমাজ থেকে দেশ, সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আল্লাহ পাক আমাদেরকে খারাপ সংস্পর্শ থেকে বাঁচার তৌফিক দান করুক। ভালো বন্ধু, যে ভালো বন্ধুর ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুনু মাসাদিকিন, সত্যবাদী যারা রয়েছে, ভালো ব্যক্তি যারা রয়েছে তাদের সঙ্গে স্পর্শ লাভ করো, তাহলে জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবনের গতিপথে পরিবর্তন আসবে। হ্যাঁ, মন্দ মানুষগুলো সর্বোচ্চ ভালো মানুষে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো সংস্পর্শ লাভ করা এবং খারাপ সংস্পর্শ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্ত, দেখতে দেখতে সময় একদম শেষের দিকে চলে এসেছে, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।